الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آج بھی بدری صاحب کا ذکر ہوگا
آج بدری صاحب درسرت چارن کرا ہوگا
آج پہلے ذکر ہے ان صاحب کا نام
پرتھم آج যে সাহাবীর স্মৃতিচারণ হচ্ছে তার নাম হলো হযরত আমির বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত আমির বিন সালামা,
হযরত আমির বিন
কো আমর বিন সালামা বিন
সালামাকে আমর বিন সালামা বলা হয়ে থাকে।
তার তাআলুক কবিলা বলি সে তো,
তার সম্পর্ক ছিল
বলি আরবের এক কদিম কবিলার
সাথে, বলি আরবের
কে কবিল কো কবিলা কো
প্রাচীন গোত্র
কি এক শাখা,
আর একটি শাখা
যমন কে এলাকায় মে
ওকে যা ইয়েমেনে ইয়েমেনে অবস্থিত। এ কারণেই তাকে আমির বিন সালামা বলবি বলা হয়ে থাকে। হযরত আমির আনসারদের মিত্র ছিলেন।
হযরত
আমির বিন সালামা বদর ও উহুদের যুদ্ধে যোগদানের সৌভাগ্য লাভ করেছেন। দ্বিতীয় সাহাবি যার স্মৃতিচারণ হবে তার নাম হলো হযরত আব্দুল্লাহ বিন সুরাকা। তার সম্পর্ক ছিল রেহা নামক ব্যক্তি পর্যন্ত গিয়ে হযরত উমরের সঙ্গে, আর দশম পুরুষে কাব নামক ব্যক্তি পর্যন্ত পৌঁছে মহানবীর সাথে বংশবৃক্ষ মিলিত হয়। হযরত আব্দুল্লাহ বিন সুরাকার পিতার নাম সুরাকা বিন মুতামির, আর মায়ের নাম ছিল আমা বিনতে আব্দুল্লাহ, তার বোনের নাম ছিল জায়নাব, আর তার ভাই ছিলেন আমর বিন সুরাকা। হযরত আব্দুল্লাহ বিন সুরাকার স্ত্রীর নাম ছিল উমায়মা বিনতে হারেস, তার গর্ভে তার সন্তান আব্দুল্লাহর জীবনী রচয়িতাদের বেশিরভাগ তাকে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী বলে উল্লেখ করেছেন, কিন্তু কয়েকজন বলেছেন যে তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি, বরং উহুদ ও পরবর্তী যুদ্ধ সমূহে যোগদান করেছেন। যা হোক, বেশিরভাগ জীবনের রচয়িতাদের মতে হযরত আব্দুল্লাহ এবং তার ভাই আমর বিন সুরাকা বদরের যুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য লাভ করেছেন। হযরত আব্দুল্লাহ বংশধরদের মাঝে আমর বা ওসমান বিন আব্দুল্লাহ, জায়েদ এবং আইয়ুব বিন আব্দুর রহমানের উল্লেখ পাওয়া যায়। আব্দুল্লাহ বিন আবু বকর বর্ণনা করেন যে হযরত আব্দুল্লাহ বিন সুরাকা তার ভাই আমরের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আর তারা উভয়ে হযরত রেফা বিন আব্দুল মুনজিরের ঘরে অবস্থান করেছেন। হযরত আব্দুল্লাহ বিন সুরাকা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে 35 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। হযরত আব্দুল্লাহ বিন সুরাকার পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ওয়ালাউ বিল মায়ে, অর্থাৎ সেহরি খাও পানি দিয়ে হলেও, অর্থাৎ সেহরি খাওয়া আবশ্যক আখ্যা দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর যে সাহাবীর স্মৃতিচারণ হবে তার নাম হলো হযরত মালিক বিন আবু খাওলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক বিন আবু খাওলের সম্পর্ক ছিল বনু এজল গোত্রের সাথে, যারা কুরাইশদের বনু আদি বিন কাব গোত্রের মিত্র ছিল। হযরত আবু খাওলি ছিল তার পিতার উপনাম, তার নাম ছিল আমর বিন জুহাইর। হযরত মালিকের নাম হেলাল বর্ণনা করা হয়। অন্যান্য সদস্যের পাশাপাশি হযরত মালিক এবং তার সহোদর হযরত খাওলিও সাথে ছিলেন। হযরত মালিক তার সহোদর হযরত খাওলির সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আরেকটি উক্তি অনুসারে বদরের যুদ্ধে হযরত খাওলি তার দুই ভাই হযরত হেলাল, অর্থাৎ হযরত মালিক এবং হযরত আব্দুল্লাহর সাথে অংশগ্রহণ করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে হযরত মালিক বিন আবু খাওলি রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন। এরপর যে সাহাবীর স্মৃতিচারণ হবে তার নাম হলো হযরত ওয়াকিদ বিন আব্দুল্লাহ। হযরত ওয়াকিদের পিতার নাম ছিল আব্দুল্লাহ বিন আব্দে মানাফ, তার সম্পর্ক ছিল বনু তামিম গোত্রের সাথে। হযরত ওয়াকিদ খাতাব বিন নওয়াফেলের মিত্র ছিলেন। অপর এক উক্তি অনুসারে তিনি কুরাইশদের বনু আদি বিন কাব গোত্রের মিত্র ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তাবলীগী প্রচেষ্টার ফলশ্রুতিতে যেসব ব্যক্তিবর্গের ইসলাম গ্রহণের উল্লেখ ইতিহাস ও জীবনী গ্রন্থে পাওয়া যায়, তাদের মাঝে হযরত ওয়াকেদ রাদিয়াল্লাহু আনহু তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারে আরকামে যাওয়ার পূর্বেই হযরত ইসলাম গ্রহণ করেছিলেন। কিছুকাল পূর্বে দারে আরকাম সম্বন্ধে আমি বর্ণনা করেছিলাম যে এটি আসলে কি ছিল, আজ আবার সংক্ষেপে উল্লেখ করছে। মহানবী সাল্লামের হৃদয়ে যখন এই ধারণার উদয় হলো যে মক্কায় একটি তাবলিগী কেন্দ্র প্রতিষ্ঠা করা প্রয়োজন, যেখানে মুসলমানরা সমবেত হবে, নামাজ ইত্যাদির জন্য আসবে আর কোনো প্রকার বাধা বিপত্তির সম্মুখীন না হয়ে নিশ্চিন্তে নিজেদের তরবিয়তি বা শিক্ষা দীক্ষামূলক বিষয়াদির ক্ষেত্রে মহানবী সাল্লামের কাছ থেকে নির্দেশনা লাভ করবেন, অনুরূপভাবে সেই জায়গাকে কেন্দ্র করে ইসলামের তবলিগ করা যাবে। এ উদ্দেশ্যে একটি ঘরের প্রয়োজন ছিল যা কেন্দ্রের মর্যাদা বা ভূমিকা পালন করবে। মহানবী সাল্লাম একজন নবাগত মুসলমান আরকাম বিন আবি আরকামের ঘর পছন্দ করেন, যা সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত ছিল। এরপর মুসলমানরা এখানে সমবেত হতো আর এখানে নামাজ পড়ত। আর যারা সত্যের সন্ধানে ছিল তারা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসত, তখন তিনি তাদেরকে এখানেই ইসলামের তাবলীগ করতেন। এই কারণেই এই ঘরটি ইতিহাসে বিশেষ খ্যাতি লাভ করেছে আর দারুল ইসলাম বা ইসলামের নিবাস নামে পরিচিতি লাভ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি প্রায় 3 বছর পর্যন্ত দারে আরকামে কাজ করেছেন, অর্থাৎ নবুয়ত লাভের চতুর্থ বছর তিনি এটিকে নিজের কেন্দ্র হিসেবে অবলম্বন করেন আর ষষ্ঠ বছরের বা ষষ্ঠ নবীর শেষ পর্যন্ত তিনি এখানে বিভিন্ন তাবলীগী এবং তরবিয়তি কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখেন। ঐতিহাসিকগণ লিখেছেন, দারে আরকামে ইসলাম গ্রহণকারী সর্বশেষ ব্যক্তি ছিলেন হযরত ওমর, যার ইসলাম গ্রহণ করার ফলশ্রুতিতে মুসলমানরা অনেক শক্তি লাভ করেছে আর তারা দারে আরকাম থেকে বেরিয়ে প্রকাশ্যে তাবলিগ আরম্ভ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন, তখন হযরত ওমরের পরিবারের অন্যান্য সদস্য ছাড়াও হযরত ওয়াকেদও তাদের সাথে ছিলেন। হযরত ওয়াকেদ মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় হযরত রিফা বিন আব্দুল মনজুরের ঘরে অবস্থান করেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি হযরত ওয়াকেদ এবং হযরত বিশর বিন বারা রাদিয়াল্লাহু আনহুর মাঝে ভ্রাতৃত্বের বন্ধন রচনা করেন। তিনি বদর এবং পরিখার যুদ্ধ সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোদ্ধা ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আবদুল্লাহ বিন জাহাশের নেতৃত্বে একটি যুদ্ধাভিযান প্রেরণ করেন, তাতে হযরত ওয়াকেদও অংশগ্রহণ করেন। এই যুদ্ধাভিযানে কাফেরদের এক ব্যক্তি আমর বিন হালদামে নিহত হয়, তাকে বিস্তারিত বিবরণ পূর্বে হযরত আবদুল্লাহ বিন জাহাশের স্মৃতিচারণে আমি উল্লেখ করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে প্রথম দিকে হযরত ওয়াকেদ সাথে সম্পর্ক রাখতেন, তার নাম ছিল নুমাইর বিন হারেস বা তার নাম নুমাইর বিন হারেস বর্ণনা করা হয়। তার উপনাম ছিল আবু হারেস আর পিতার নাম হারেস বিন আব্দ এবং মায়ের নাম সাউদাহ বিনতে সাওয়াদ ছিল। হযরত নাসির বিন হারেস বদরের যুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য পেয়েছেন। তার পিতা হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার সম্মান লাভ করেছিলেন। হযরত নাসির কাদসিয়ার যুদ্ধে শাহাদত বরণ করেন। কাদসিয়া ইরান অর্থাৎ বর্তমান ইরাকের একটি স্থান যা কুফা থেকে 45 মাইল দূরে অবস্থিত। 14 হিজরিতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে মুসলমান এবং ইরানীদের মাঝে কাদসিয়া নামক স্থানে চূড়ান্ত যুদ্ধ হয়েছিল, যার ফলশ্রুতিতে ইরানি সাম্রাজ্য মুসলমানদের করতলগত হয়। এখন যে সাহাবীর স্মৃতিচারণ হবে তার নাম হলো হযরত মালিক বিন আমর। তার সম্পর্ক ছিল বনু সুলাইম গোত্রের বনু হাজর বংশের সাথে, আর তিনি বনু আব্দ শামসের মিত্র ছিলেন। তার পিতার নাম ছিল উমায়ের বিন সুমায়েদ। হযরত মালিক নিজের দুই সহোদর হযরত সাখ বিন আমর এবং হযরত মুদলাজ বিন আমরের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হযরত মালিক উহুদের যুদ্ধ এবং অন্যান্য যুদ্ধেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোদ্ধা ছিলেন, আর 12 হিজরি সনে ইয়ামামার যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন। এরপর যে সাহাবীর স্মৃতিচারণ হবে তার নাম হলো হযরত নুমান বিন আসর। হযরত নুমানের সম্পর্ক ছিল আনসারদের বলি গোত্রের সাথে এবং তিনি বনু মুয়াবিয়া গোত্রের মিত্র ছিলেন। তাকে লাকিদ বিন আসর বলা হতো। একইভাবে নুমান বিন বালবি নামেও তার কথা উল্লেখ করা হয়। হযরত নুমান বিন আসর আকাবার বায়াত বদরের যুদ্ধ এবং একইভাবে অন্যান্য যুদ্ধেও মহানবীর সহযোদ্ধা ছিলেন। তার শাহাদত হয়েছে ইয়ামামার যুদ্ধে। কারো কারো মতে হযরত নুমান সে ব্যক্তি ছিলেন যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধানের পর মুরতাদদের সাথে যুদ্ধে তুলায় শহীদ করেছিল। এরপর যে সাহাবীর স্মৃতিচারণ হচ্ছে তার নাম হলো হযরত ওয়াইম বিন সায়দা। হযরত ওয়াইম বিন সায়দার সম্পর্ক ছিল আওস গোত্রের শাখা বনু আমর বিন আউফের সাথে। হযরত ওয়াইম আকাবার প্রথম এবং দ্বিতীয় উভয় বায়াতে অংশগ্রহণ করেছেন। সিরাত খাতামান নবীয়িন পুস্তকে যেই উদ্ধৃতি রয়েছে সে অনুযায়ী আকাবার প্রথম বায়াতের পূর্বে মদিনার আনসারদের একটি দল মহানবী সাল্লামের প্রতি ঈমান এনেছিল, যাদের সংখ্যা ছিল 6, আর কোন কোন রওয়ায়েতে 8 জনেরও উল্লেখ পাওয়া যায়। তাদের মাঝে হযরত ওয়াইম বিন সায়দাও অন্তর্ভুক্ত ছিলেন। তাবাকাতুল কুবরায় লিখিত আছে যে মদিনায় হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াইম বিন সায়দার সাথে হযরত উমরের আর মতান্তরে হযরত হাতিব বিন আবি বলতার ভ্রাতৃত্ব স্থাপন করেছেন। হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের বর্ণনা করেন যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে শুনেছেন ওয়াইম বিন সায়দা আল্লাহর বান্দাদের মাঝে কতই না উত্তম বান্দা, আর তিনি জান্নাতের অধিবাসীদের একজন। এক রওয়ায়েত অনুসারে আয়াত ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন যখন অবতীর্ণ হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়াইম বিন সায়দা কতই না উত্তম বান্দা, তিনিও এদেরই অন্তর্ভুক্ত। এই আয়াতের অনুবাদ হলো এতে আগমনকারী এমন লোকও আছে যারা সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যাওয়ার বাসনা রাখে, আর আল্লাহ তাআলা পূর্ণ পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন। ফি হিরিজাল ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। হযরত ওয়াইম বিন সায়দা বদর, উহুদ এবং পরিখা সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন। আসিম বিন সোয়েদ বর্ণনা করেন যে তিনি হযরত ওয়াইম বিন সায়েদার কন্যা ওবায়দাকে এই কথা বলতে শুনেছেন যে হযরত ওমর বিন খাত্তাব যখন হযরত ওয়াইম বিন সায়েদার সমাধিস্থলে দাঁড়িয়েছিলেন তিনি বলেন যে পৃথিবীতে কেউ কথা বলতে পারবে না সে কবরে সমাহিত ব্যক্তির চেয়ে উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে পতাকাই নেওয়া হয়েছে ওয়াইম সে পতাকার ছায়া তলে থাকতেন। একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে জগতার যুগে হারিসের পিতা সোয়েদ হযরত মুজাজ্জের পিতা জিয়াদকে হত্যা করে। এরপর একদিন নিহত ব্যক্তির পুত্র হযরত মুজাজ্জের সোয়েদকে পরাস্ত করেন এবং তিনি তার পিতার হত্যাকারীকে হত্যা করেন। এই উভয় ঘটনা ইসলামের পূর্বের ঘটনা আর এই ঘটনাই বোয়াসের যুদ্ধের কারণ ছিল যা আওস এবং খাজরাজ গোত্রের মাঝে সংঘটিত হয়েছিল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদিনায় আসেন তখন নিহত উভয় ব্যক্তির পুত্র অর্থাৎ হারেস বিন সোয়েদ এবং হযরত মুজাজ্জের বিন জিয়াদ মুসলমান হয়ে যান অর্থাৎ ইসলাম গ্রহণ করেন। উভয়ই বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই রওয়ায়েতের সত্যাসত্য যাই হোক ঘটনা হলো ইসলাম গ্রহণের পরও হারেস বিন সোয়েদ পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণের জন্য হযরত মুজাজ্জেরকে হত্যা করার সুযোগের সন্ধানে থাকত কিন্তু সেই সুযোগ পায়নি। উহুদের যুদ্ধে কুরাইশরা যখন মুসলমানদের উপর পাল্টা আক্রমণ করে তখন হারেস বিন সোয়েদ পেছন থেকে হযরত মুজাজ্জের ঘাড়ে আঘাত করে তাকে শহীদ করে। অপর এক বক্তব্যে এটিও বলা হয়েছে যে হারেস বিন সোয়েদ হযরত কায়েস বিন যায়েদকে শহীদ করেছিল। হামরাউল আসাদ যুদ্ধ থেকে ফেরার পথে হযরত জিব্রাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে তাকে অবহিত করেন যে হারেস বিন সোয়েদ এখন কুবায় উপস্থিত আছে, সে প্রতারণামূলকভাবে মুজাজ্জের বিন জিয়াদকে হত্যা করে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আপনি হারেস বিন সোয়েদকে হযরত মুজাজ্জের বিন জিয়াদের প্রতিশোধ হিসেবে হত্যা করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনতেই তাৎক্ষণিকভাবে কুবায় যান। সাধারণত তিনি এই সময় যেতেন না, তখন কুবায় প্রচণ্ড দাবদাহ ছিল। তিনি সেখানে পৌঁছলে কুবায় বসবাসকারী আনসার মুসলমানরা তার কাছে এসে সমবেত হয়, যাদের মাঝে হারেস বিন সোয়েদ ছিল, যে কিনা একটি বা দুটি হলুদ রঙের চাদর মুড়ি দিয়ে রেখেছিল। হযরত ওয়াইম বিন সায়েদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মসজিদে কুবার দরজায় হারেস বিন সোয়েদকে হত্যা করেন।
সিরাতে হালবিয়া মে ইনকা নাম
হত্যা করার নির্দেশ দেননি, অর্থাৎ যে মুসলমানকে প্রতারণার মাধ্যমে শহীদ করেছেন তাকে হত্যা করার নির্দেশ দেননি। তারা উভয় মুসলমান ছিলেন, হত্যার প্রতিশোধ হিসেবে হত্যা করা হয়েছে। দ্বিতীয় রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে নির্দেশ দিয়েছিলেন। একটি রেওয়ায়েতে এটিও বর্ণিত হয়েছে যে হারেস বলে, খোদার কসম আমি মুজাজ্জেরকে হত্যা করেছি কিন্তু এই কারণে নয় যে আমি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, আর এই জন্য নয় যে ইসলামের সত্যতায় আমার কোনো সন্দেহ আছে, বরং এই জন্য শয়তান আমার আত্মাভিমান ও আত্মসম্মানে সুড়সুড়ি দিয়েছিল, আর এখন আমি আমার এই কাজের জন্য খোদা এবং তার রাসূল ইসলামের সম্মুখে তওবা করছি এবং নিহতের বা নিহত ব্যক্তির রক্তপণ দিতে প্রস্তুত আছি। আমি অনবরত 2 মাস রোজা রাখবো এবং একজন দাসকে মুক্ত করব। কিন্তু মহারবী হারেসের এই ক্ষমা প্রার্থনাকে গ্রহণ করেননি, তাকে হত্যার শাস্তি দেওয়া হয়। সিরাতুল হালবিয়ার রওয়ায়েতে বর্ণিত হয়েছে যে আবু ওমর বলেন যে হযরত ওয়াইম মহানবী ইসলামের জীবদ্দশাতে এই মৃত্যুবরণ করেছিলেন, আর এটিও বলা হয় যে তার মৃত্যু হযরত ওমরের খিলাফতকালে 65 বা 66 বছর বয়সে হয়েছিল। পরবর্তী সাহাবি যার স্মৃতি চারণ হবে তার নাম হলো হযরত নুমান বিন সিনান। তার সম্পর্ক ছিল আনসারের খাজরাজ গোত্রের বনু নুমান বংশের সাথে। ইবনে হিশামে লেখা আছে যে হযরত নুমান বনু নুমানের মুক্ত ক্রীতদাস ছিলেন, কিন্তু ইবনে সাদ তাকে বনু উবাইদা বিন আদি কর্তৃক মুক্ত দাস হিসেবে উল্লেখ করেছেন। হযরত নুমান বিন সিনান বদর এবং অহদের যুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য লাভ করেছেন। পরবর্তী যে সাহাবের স্মৃতি চারণ হবে তিনি হলেন সুলাইমের মুক্ত দাস হযরত আনতারা। হযরত আনতারা হযরত সুলাইম বিন আমরের মুক্ত কৃত দাস ছিলেন। তিনি হযরত আনতারা সালামি জাকওয়ানি ছিলেন এবং আনসারদের একটি শাখা বনু সাওয়াদ বিন গাদাম গোত্রের মিত্র ছিলেন। তিনি বদর ও উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি উহুদের যুদ্ধে শাহাদত বরণ করেন। তাকে নওফল বিন মুআবিয়া দিল্লি শহীদ করেছিলেন। অপর এক উক্তি অনুসারে সিফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে 37 হিজরি সনে সাথে ছিল। তার পিতার নাম ছিল আব্দে আমর বিন মাসুদ এবং মাতার নাম ছিল সুমাইরা বিনতে কায়েস। হযরত নুমান বিন আব্দে আমর বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। বদরের যুদ্ধে তার ভাই জাহাক বিন আব্দে আমরও তার সহযোদ্ধা ছিলেন। হযরত নুমান বিন আব্দে আমর উহুদের যুদ্ধে শাহাদাতের মর্যাদা লাভ করেন। হযরত নুমান এবং হযরত জাহাকের তৃতীয় এক ভাইও ছিলেন যার নাম ছিল কুতবা। তিনিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হওয়ার সম্মান লাভ করেছেন। বেরে মাউনার ঘটনায় হযরত কুতবা শাহাদত বরণ করেন। মুহাম্মদ বিন সাদ বিন আবি ওয়াক্কাস থেকে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বনু দিনারের এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন যার স্বামী ভাই এবং পিতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উহুদের যুদ্ধে অংশ নিয়েছিলেন আর তারা সবাই শাহাদাত বরণ করেছিলেন। এই মহিলাকে যখন তাদের মৃত্যুর জন্য সমবেদনা জানানো হয় তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন? মানুষ উত্তরে বলে যে হে অমুকের মা, তিনি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ তেমনই আছেন যেমনটি আপনি আকাঙ্ক্ষা করেন। উত্তরে সেই মহিলা বলেন, আমাকে দেখাও, আমি তাকে দেখতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সেই মহিলাকে দেখানো হয়। সেই মহিলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলেন, তিনি ভালো থাকলে বাকি সকল সমস্যা তুচ্ছ। অপর এক বর্ণনায় সেই ভদ্র মহিলার পুত্রের শহীদ হওয়ার উল্লেখ পাওয়া যায়। হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন, উহুদের যুদ্ধে যখন এই গুজব ছড়িয়ে পড়েছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করা হয়েছে, মদিনাবাসী অত্যন্ত ভীতগ্রস্ত ছিল। এমনকি মদিনার অলিতে গলিতে চিৎকার আহাজারে শুরু হয়ে গিয়েছিল। তখন এক আনসারি মহিলা হন্তদন্ত হয়ে ঘর থেকে বের হয়ে সামনে ভাই পুত্র আর স্বামীর লাশ দেখতে পান। বর্ণনাকারী বলেন যে আমি জানি না প্রথমে সেই ভদ্র মহিলা কাকে দেখেছিলেন, কিন্তু যখন তিনি শেষ লাশের পাশ দিয়ে যান তখন জিজ্ঞেস করেন যে এরা কারা। উত্তরে লোকেরা তাকে বলে, এরা হলো তোমার ভাই, তোমার স্বামী এবং তোমার ছেলে। সে জিজ্ঞেস করে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন? মানুষ বলে তিনি সামনে আছেন। এই মহিলা হেঁটে হেঁটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে পৌঁছে যান এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি এর আঁচল নিজ হাতে নেন এবং বলেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত, আপনি নিরাপদ থাকলে অন্য কোনো ক্ষতির আমি পরোয়া করি না। এক বর্ণনা অনুসারে এই ভদ্র মহিলার নাম ছিল সুমাইরা বিনতে কায়েস, যিনি নুমান বিন আব্দে আমরের মা ছিলেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এক স্থানে এই ঘটনার উল্লেখ করেছেন। তিনি বলেন যে সাহাবীদের মাঝে এরূপ বীরত্বের অনেক দৃষ্টান্ত পাওয়া যায়। বস্তুবাদী লোকদের ক্ষেত্রে কোটি কোটি মানুষ আর শত শত দেশের লোকদের মাঝে হয়তো দু একটি এমন দৃষ্টান্ত পাওয়া যাবে, কিন্তু মাত্র কয়েক হাজার সাহাবের মাঝে এরূপ দৃষ্টান্ত শত শত দেখা যায়। কত উচ্চ মার্গের এই দৃষ্টান্ত যা একজন নারীর সাথে সম্পর্কযুক্ত। হযরত মুসলিহ মুদরাদি আল্লাহ আনহু বলেন, বেশ কয়েকবার আমি এই ঘটনাটি বর্ণনা করেছি, এই উদাহরণ হুজুর বলছেন, আমি নিজেও এখানে কয়েকবার উপস্থাপন করেছি, যা সকল বৈঠকেই শোনানোর যোগ্য এবং স্মরণ রাখার যোগ্য। কতক ঘটনা এমন অসাধারণ হয়ে থাকে যে বারবার শোনানোর পরও পুরনো হয় না। এই মহিলার ঘটনাটিও এমনই, তিনি উহুদের যুদ্ধের সময় মদিনায় এই সংবাদ শুনতে পান যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়ে গেছেন। তিনি মদিনার অন্যান্য মহিলাদের সাথে মদিনার বাইরে বেরিয়ে আসেন। তিনি যখন উহুদ থেকে ফিরে আসা প্রথম আরোহীকে দেখতে পান, তখন তাকে জিজ্ঞেস করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেমন আছেন? তোমার স্বামী নিহত হয়েছে। তিনি বললেন, আমি তোমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জিজ্ঞেস করেছি, আর তুমি আমাকে আমার স্বামীর সংবাদ দিচ্ছ। সে পুনরায় বলে, তোমার পিতাও নিহত হয়েছে। কিন্তু সেই মহিলা বলেন, আমি তোমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে প্রশ্ন করছি, আর তুমি আমার পিতার অবস্থা বলছো। সে আরোহী ব্যক্তি বলে, তোমার দু ভাইও মারা গিয়েছে। কিন্তু সেই মহিলা পুনরায় এটি বলেন যে, তুমি আমাকে তাড়াতাড়ি আমার প্রশ্নের উত্তর দাও, আমি আমার আত্মীয় স্বজনের ব্যাপারে জিজ্ঞেস করছি না, বরং আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জানতে চাই। এই সাহাবীর হৃদয়ে যেহেতু প্রশান্ত ছিল এবং তিনি জানতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ভালো আছেন, তাই তার নিকট এই মহিলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার আত্মীয় স্বজনের মৃত্যু সম্পর্কে তাকে অবগত করা। কিন্তু এই মহিলার নিকট সর্বাধিক প্রিয় বিষয় ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর সত্তা, তাই তিনি ধমকের সুরে বলেন, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। এর উত্তরে সে বলে, মহানবী সাল্লাম ভালো আছেন। এ কথা শুনে সেই মহিলা বলেন, মহানবী সাল্লাম জীবিত থাকলে আমার আর কোনো দুঃখ নেই, যে কেউ মরুক না কেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু কোন ঘটনার উল্লেখ করেন এবং বলেন যে, এটি স্পষ্ট যে এই দৃষ্টান্তের বিপরীতে সেই বৃদ্ধার দৃষ্টান্তের কোনো গুরুত্বই নেই, যার সম্পর্কে স্বয়ং সংবাদদাতা স্বীকার করতে তার হৃদয় দুঃখ কষ্টে ভারাক্রান্ত মনে হচ্ছিল।
অভিযান করতে হ্যাঁ ও দিল মে রো রহি থি।
তিনি বলছেন, সে অর্থাৎ অন্য ঘটনার সাথে সম্পৃক্ত মহিলা মনে মনে কাঁদছিল, কিন্তু দুঃখ প্রকাশ করেনি। কিন্তু হযরত মুসলিহ বলছেন যে, এই মহিলা সাহাবীর ঘটনা এমন নয় যে তিনি নিজেকে সংবরণ করে রেখেছিলেন আর মনে মনে কাঁদছিলেন, বরং এই মহিলা সাহাবী তো মনে মনে ও আনন্দিত ছিলেন, এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত। এই মহিলার মনে অবশ্যই কষ্ট ছিল, যার কথা দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় মহিলা যার কথা তিনি বলছেন পত্রপত্রিকায় সে যুগে যার কথা লেখা হয়েছিল, কিন্তু এই সাহাবের হৃদয়ে কোনো দুঃখও ছিল না। আর এটি এত চমৎকার এক দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাস যার কোনো উদাহরণ উপস্থাপন করতে পারবে না। আর তোমরাই বলো, এমন লোকদের সম্পর্কে যদি এটি বলা না হতো যে মিনহুম মান কাদা নাহবাহু, তাহলে পৃথিবীতে আর কোন জাতি ছিল যাদের সম্পর্কে এই বাক্য বলা যেতে পারে? হযরত মুসলিহ মাউদ বলেন, এই মহিলার ঘটনা পড়ার সময় তার জন্য আমার হৃদয়ে শ্রদ্ধা ও সম্মানে ভরে যায়। আমার মন চায় আমি পবিত্র মহিলার আঁচল ছুঁয়ে তারপর আমার হাত আমার চোখে বোলাই, কেননা তিনি আমার প্রেমাস্পদের জন্য নিজের ভালোবাসার এক অতুলনীয় অনন্য স্মৃতি রেখে গেছেন। পুনরায় এই প্রেম ও ভালোবাসার কথা বর্ণনা করতে গিয়ে আরেক স্থানে তিনি এভাবে বলেছেন যে, দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই মহিলার কত গভীর ভালোবাসা ছিল। মানুষ তাকে একের পর এক পিতা ভাই এবং স্বামীর মৃত্যু সংবাদ দিতে থাকে, কিন্তু সে প্রত্যুত্তরে প্রতিবারই এই কথা বলে যে, আমাকে বলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন। বড় কথা, তিনিও একজন মহিলাই তো ছিলেন যিনি রাসূল করিম সাল্লামের প্রতি এতটা গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন। পুনরায় তিনি প্রসঙ্গে অন্য এক স্থানে বলেন, তোমরা নিজেদের মানসপটে এই অবস্থার একটি চিত্র অঙ্কন করো। তোমাদের প্রত্যেকেই মৃত্যু পথযাত্রী মানুষ দেখে থাকবে। কোনো না কোনো আত্মীয় মৃত্যুবরণ করেই থাকে। কেউ তার মাকে, কেউ তার বাবাকে, কেউ ভাইকে, কেউ বোনকে মারা যেতে দেখে থাকবে। সেই দৃশ্য একটু স্মরণ করো, কিভাবে স্বীয় প্রিয়জনদের হাতে এবং ঘরে ভালো ভালো খাবার রান্না করিয়ে এবং খেয়ে চিকিৎসা করিয়ে এবং সেবা করিয়ে মৃত্যুবরণকারীদের অবস্থা কেমন হয়ে থাকে, আর কিভাবে বাড়িতে কিয়ামত সংঘটিত হয়।
আর
মৃত্যুবরণকারীদের নিজের মৃত্যু ছাড়া অন্য কোনো কিছুর চিন্তাই থাকে না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাহাবীদের হৃদয়ে এমন ভালোবাসা সৃষ্টি করেছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে অন্য কোনো কিছু নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই ছিল না। কিন্তু এই ভালোবাসা, এই প্রেম কেবল এই জন্য ছিল যে তিনি আল্লাহ তাআলার প্রিয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসার কারণ ছিল তিনি আল্লাহ তাআলার প্রিয় ছিলেন। তার মুহাম্মদ হওয়ার কারণে তার প্রতি ভালোবাসা ছিল না, বরং তার রাসূলুল্লাহ হওয়ার কারণে ছিল এই ভালোবাসা। তিনি আরো বলছেন, তারা মূলত আল্লাহ তাআলার প্রেমিক ছিলেন, আর যেহেতু আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতেন, তাই তার সাহাবীরাও তাকে ভালোবাসতেন। আর কেবল পুরুষরাই নয়, বরং মহিলাদের প্রতি লক্ষ্য করো, তাদের হৃদয়েও তার প্রতি কিরূপ প্রেম ও ভালোবাসা ছিল। এরপর তিনি এই মহিলার এই ঘটনা বর্ণনা করেন। এরপর তিনি বলেন, এই ভালোবাসাই ছিল যা আল্লাহ তাআলা
ইন লোগোকে দিলোমে রাসূল
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের হৃদয়ে সৃষ্টি করেছিলেন। কিন্তু এত সত্ত্বেও তারা আল্লাহ তাআলাকে সবকিছুর উপর প্রাধান্য দিতেন,
জিসনে উনকো দুনিয়া মে হার জায়গা হার জায়গা গালিব করতে দিয়া
একত্ববাদী তাদেরকে পৃথিবীর সর্বত্র জয় যুক্ত করেছিল। আল্লাহ তাআলার বিপরীতে তারা পিতামাতার পরোয়া করতেন না, আর ভাই বোনেরও না, আশ্রিতেরও না, আর স্বামীদেরও না। তাদের সম্মুখে একটি জিনিস ছিল, আর তা হলো তাদের খোদা যেন তাদের প্রতি সন্তুষ্ট হন। এই কারণেই আল্লাহ তাআলা তাদের জন্য রাদিয়াল্লাহু আনহুম বলেছেন, তারা আল্লাহ তাআলাকে সকল কিছুর উপর অগ্রগণ্য করেছেন, আল্লাহ তাআলাও তাদেরকে সবকিছুর উপর প্রাধান্য দিয়েছেন। তিনি বলেন যে পরবর্তীতে মুসলমানদের এই অবস্থা বলবৎ থাকেনি। বর্তমানে আল্লাহ তাআলার সাথে তাদের সম্পর্ক যদি থেকে থাকে, কেবল কাল্পনিক বা মাথার মাঝে সীমাবদ্ধ, মন মস্তিষ্কে অবশ্যই আছে। আমরা আল্লাহ তাআলাকে মানি, তাওহীদ বা একত্ববাদে বিশ্বাসী, কিন্তু এটি তাদের হৃদয়ের কথা নয়। তাদের সম্মুখে যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়, তখন তাদের হৃদয়ে ভালোবাসার তন্ত্রীগুলো আন্দোলিত হতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জনদের কথা বললেও তা স্পন্দিত হয়। শিয়া সুন্নি সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সন্তানদের কথা আসলে উচ্ছ্বসিত হয়ে পড়ে, কিন্তু আল্লাহ তাআলার স্মরণে মুসলমানদের হৃদয়ে তন্ত্রীগুলো স্পন্দিত হয় না। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে আল্লাহ তাআলাই দান করেছেন। অতএব আল্লাহ তাআলার ভালোবাসা এবং আল্লাহ তাআলার পবিত্র নাম আসলেই এমন এক উত্তেজনা আমাদের হৃদয়ে সৃষ্টি হওয়া উচিত, কেননা প্রকৃত উন্নতি আল্লাহ তাআলার ভালোবাসার মাধ্যমেই অর্জন হয়। একত্ববাদের উপর প্রতিষ্ঠিত থাকলেই তা অর্জিত হতে পারে। অতএব এটি হলো সেই মৌলিক নীতি যা আমাদের প্রত্যেককে স্মরণ রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদের মাঝে আল্লাহ ও তার রাসূলের প্রতি প্রকৃত ভালোবাসা এবং তার সঠিক উপলব্ধি দান করুন। এখন আমি কতক প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব। নামাজের পর তাদের জানাজাও পড়াবো। প্রথম স্মৃতিচারণ হবে করাচি জামাতের আমির শ্রদ্ধেয় মওদুদ আহমদ খান সাহেবের, যিনি শ্রদ্ধেয় নবাব মাসুদ আহমদ খান সাহেবের পুত্র ছিলেন। তিনি 14 জুলাই তারিখে 78 বছর বয়সে পরলোক গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1941 সনের 12 এপ্রিল তিনি কাদিয়ানে জনাব মাসুদ আহমদ খান সাহেব এবং সাহেবজাদী তৈয়বা সিদ্দিকা সাহেবার ঘরে জন্মগ্রহণ করেন। তিনি হযরত নবাব মুবারকা বেগম সাহেবা এবং হযরত নবাব মোহাম্মদ আলী খান সাহেবের পৌত্র আর হযরত ডক্টর মীর মোহাম্মদ ইসমাইল সাহেবের দৈহিত্র ছিলেন। তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে LLB ডিগ্রি অর্জন করেন এবং কিছুকাল হযরত শেখ মোহাম্মদ আহমদ মাজহার সাহেবের সাথে প্র্যাকটিস করেন। এরপর অর্ডিগনাম নামক একটি প্রসিদ্ধ ল ফার্মের সাথে সম্পৃক্ত হয়ে ঢাকা চলে যান। সেখানে তিনি কাজ করা অব্যাহত রাখেন। প্রায় 52 বছর সেই কোম্পানির সাথে সম্পৃক্ত ছিলেন আর তাদের সিনিয়র পার্টনার ছিলেন। তিনি পাকিস্তানের সিনিয়র কর্পোরেট উকিলদের মাঝে গণ্য হতেন। তিনি আন্তর্জাতিক বাণিজ্যিক নীতি, ব্যাংকিং ও কর্পোরেট আইনের বিশেষজ্ঞ ছিলেন এবং এ দৃষ্টিকোণ থেকে তার বেশ খ্যাতি ছিল। পাকিস্তানের কিছু কর্পোরেট আইনও তিনি প্রণয়ন করেছেন। বড় বড় কোম্পানির পক্ষ থেকে তাকে ডাইরেক্টরশিপ গ্রহণের প্রস্তাব দেওয়া হতো, কিন্তু তা গ্রহণে অস্বীকৃতি জানাতেন আর বলতেন এসব পদে মানুষ নিজে কিছু বা অন্যায় না করলে অন্যদের কারণে দুর্নীতির অভিযোগ লেগে যায় আর এভাবে এটি জামাতের দুর্নামের কারণ হতে পারে, তাই আমি এগুলো এড়িয়ে চলব। স্ত্রী ছাড়াও তিনি দু সন্তান রেখে গেছেন, একজন পুত্র, অপরজন হলেন কন্যা। তার পুত্র আইন পেশার সাথে সম্পৃক্ত আর কন্যা
কানাডা মে আপনে হামদ কে সাথ
নিজের স্বামীর সাথে কানাডায় বসবাস করছেন। তার স্বামী অর্থাৎ মওদুদ খান সাহেবের জামাতা মোকরম সাহেবজাদা মির্জা মুবারক আহমদ সাহেবের পৌত্রীর পুত্র। মওদুদ আহমদ খান সাহেব 1996 সালের অক্টোবর মাসে করাচি জেলার আমির নিযুক্ত হন। তৎপূর্বে তিনি নায়েব আমির এবং সেক্রেটারি ওমরে খারেজা হিসাবে দায়িত্ব পালন করেছেন। ফজলে ওমর ফাউন্ডেশন, নাসের ফাউন্ডেশন আর তাহের ফাউন্ডেশনের ডাইরেক্টরও ছিলেন। আর 1984 সালে জামাত যে পরীক্ষার সম্মুখীন হয়েছিল সেই কাজের সুবাদে সংবাদ মাধ্যমের সাথে তার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। তার স্ত্রী আমাতুল মোমেন সাহেবা, তিনি মরহুম মালিক ওমর আলী সাহেবের কন্যা। তার মায়ের নাম ছিল সৈয়দা সাইদা বেগম, যিনি হযরত মীর মোহাম্মদ ইসহাক সাহেবের কন্যা ছিলেন। তিনি বলেন, মওদুদ সাহেব খুবই সাদাসিধে প্রকৃতির, সচ্চরিত্রের অধিকারী, সহানুভূতিশীল, বিনয়ী এবং স্নেহপরায়ণ মানুষ ছিলেন। যার সাথে তার সম্পর্ক ছিল তারা সবাই একথাই বলতো, যেমন মনে হতো যেন আমাদের সাথে তার বহু বছরের পরিচিতি রয়েছে। তা সে জামাতের ক্ষুদ্র কর্মকর্তাই হোক বা জ্যেষ্ঠ সদস্যই হোক না কেন। এরপর তিনি আরো বলেন, এমন একটি দিকও নেই যাতে আমি কোনোভাবে স্বামী বা পিতা হিসাবে তার ভূমিকায় কোনো ত্রুটি দেখেছি। আদর্শ স্বামী, পিতা এবং আদর্শ ব্যক্তিত্ব ছিলেন আর প্রত্যেকেই তার আচরণে খুবই প্রভাবিত হতো। তার পুত্র মামুন আহমদ খান সাহেব বলছেন, তিনি এক আদর্শ পিতা ছিলেন। শৈশবে আমাদের মাঝে নামাজের অভ্যাস গড়ে তুলেছেন। খুব ছোট বয়সেই আমাকে নিজের সাথে ফজরের নামাজে নিয়ে যেতেন এবং বড়দের সম্মান ও সেবা করার উপদেশ দিতেন। আমাদের দু ভাই বোনের উপর তার বেশ ভালো প্রভাব রয়েছে, বিশেষভাবে তার নামাজের প্রতি একনিষ্ঠতা, দ্বিতীয়ত তার আর্থিক কোরবানির তাদের পরিচয় তুলে ধরতেন। তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন, আত্মমর্যাদা বোধের অধিকারী ছিলেন, দরিদ্রদের সাথে খুব বিনয়ের সাথে সাক্ষাৎ করতেন। কিন্তু কোনো বড় অফিসারের সাথে নিজের উন্নতির স্বার্থে বা নিজের কোনো উপকারের জন্য সাক্ষাৎ করতেন না, বরং তাদের সামনে নিজের আত্মমর্যাদা সবসময় বজায় রাখতেন। তার স্ত্রী বলেন, আমি তাকে রসিকতা করে বলতাম, আপনি অন্যদের সাথে খুব সুন্দরভাবে সাক্ষাৎ করেন, কিন্তু যখন কোনো বড় কর্মকর্তার সামনে আসে তখন আপনি বিশেষ আত্মমর্যাদা বোধ নিয়ে দাঁড়িয়ে নিয়ে থাকেন, তখন মনে হয় যেন আপনার নবাবী মাথা চাড়া দেয়। সিন্ধু প্রদেশের কারাবন্দীদের জন্য তিনি অনেক কাজ করেছেন, সেখানে শহীদ পরিবারগুলোর জন্য যথেষ্ট কাজ করতেন। তার স্ত্রী বলেন যে এসব সফরে আমাকেও সাথে নিয়ে যেতেন, সেসব পরিবারের যত্ন নিতেন, তাদের উপহার উপঢৌকন প্রদানের ব্যবস্থা করতেন। আতিথ্যতার গুণ তার মাঝে অনেক বেশি ছিল, যার উল্লেখ পত্র লেখকই করেছেন। তার স্ত্রী বলেন যে কখনো কখনো 10 মিনিট পূর্বে ফোন আসতো যে এতজন মেহমান আসছেন, আবার বলতেন যে খাবার প্রস্তুত করো। সবসময় ফোনেই অবগত করতেন আর সাথে সাথে ফোন রেখে দিতেন যেন কোনো অজুহাত প্রকাশের সুযোগই না থাকে। খেলাফতের সাথে তার অগাধ শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিকতার সম্পর্ক ছিল। তার পুত্র বলেন, আমাকে এবং আমার বোনকে এবং আমাদের অন্যান্য শিশু কিশোরদেরও তিনি উপদেশ দিতেন। এ সপ্তাহে একবার অবশ্যই যুগ খলিফাকে নিজের অবস্থা সম্পর্কে অবগত করে চিঠি লিখে ফ্যাক্স করতে হবে এবং এই সম্পর্ককে আরও দৃঢ় করতে হবে। কিছুদিন পূর্বে অর্থাৎ 2 বছর হলো তিনি ক্যান্সারে আক্রান্ত হন। চিকিৎসা চলতে থাকে, আল্লাহ তাআলার কৃপায় সুস্থ হয়ে যান। আমাকে লিখেছেন যে চিকিৎসা ভালো যাচ্ছে আর আমি পুনরায় অফিসে যাওয়া আরম্ভ করেছি, প্রায় অর্ধেকের বেশি কাজ আরম্ভ করেছি। কিন্তু কিছুদিন পূর্বে আবার তার স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে যায়, মনে হয় হার্ট অ্যাটাক হয়, ফলে আর প্রাণ রক্ষা হয়নি। যাই হোক, তার যখন ক্যান্সারের চিকিৎসা চলছিল তখন তার সম্পর্কে ডাক্তার বলেন, আমরা তার আচরণে খুবই অভিভূত। প্রথমত খুবই ধৈর্যশীল ও দৃঢ় মনোবলের অধিকারী, দ্বিতীয়ত তার সাথে কথা বলে জানতে পেরেছি তিনি একজন অনেক বড় স্কলারও বটে। তার ছেলে বলেন, আমরা যখন যেতাম তখন আমাদের দেখে হাসপাতালের ডাক্তাররা সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন। আহমদী যুবকরাও সমবেদনা জ্ঞাপনের জন্য আসে। এক যুবক আমাকে বলে যে আমার জীবনে তার উত্তম চরিত্র, মেন্টরশিপের বা দিক নির্দেশনার বেশ প্রভাব রয়েছে। এরপর তার স্ত্রী বলেন, তার একটি বিশেষ গুণ হলো চাঁদা প্রদানের ব্যাপারে তিনি খুবই যত্নবান ছিলেন। তার আয় উপার্জন বেশ ভালো ছিল এবং তিনি বেশ বিত্তশালী ছিলেন, কিন্তু আমি কখনো তার আয় সম্পর্কে জিজ্ঞেস করিনি, কখনো মনে জিজ্ঞেস করার কথা আসলেও সাহস হয়নি। কিন্তু কখনো কখনো চাঁদার তালিকায় চোখ পড়লে বোঝা যেত যে তিনি কত চাঁদা দিচ্ছেন আর এ দৃষ্টিকোণ থেকে আয় কত হবে। এছাড়া প্রয়াত ব্যক্তিবর্গের নামের দেয়া চাঁদারও এক দীর্ঘ তালিকা ছিল। তিনি বলতেন, সংসারের খরচ কমিয়ে জামাতের জন্য অধিক আর্থিক ত্যাগ স্বীকার করো। তিনি বলেন যে কখনো কখনো আমার এমন মনে হতো যে তিনি অধিক উপার্জন করেনি জামাতকে বেশি বেশি দেওয়ার জন্য। তিনি অভিযোগ করাকে চরম ঘৃণা করতেন, সবাই তার সম্পর্কে কথা বলে আর আমি নিজের কথার সাক্ষী, তিনি এটিকে অত্যন্ত ঘৃণা করতেন এবং সবাইকে নিষেধ করতেন। তার স্ত্রী বলেন, কখনো কারোর বিরুদ্ধে কোনো কথা শোনেননি, একজনের কথা আরেকজনকে পৌঁছানোর তিনি একান্ত বিরোধী ছিলেন। একটি নসিহত যা তিনি বেশ কয়েকবার করেছেন তা হল, জীবনে কারো কাছে কোনো আশা রাখবে না, যা করার তার নিঃশক্তি বলে করে, যেন পরবর্তীতে কারো প্রতি কোনো অভিযোগ না থাকে। মেজর বশির তারেক সাহেব বর্ণনা করেন, একবার তিনি তাকে বলেন, তিনিও তখন নায়েব আমির বা অন্য কোনো পদে ছিলেন, তিনি তাকে বলেন যে আপনি খুব বেশি নমনীয় আচরণ করেন, প্রয়োজনে কিছুটা কঠোর হন, কোনো না কোনো কাজে কিছুটা কঠোরতা প্রদর্শন করতে হয়। এতে তিনি অর্থাৎ মধুর সাহেব উত্তর দেন, আপনি একজন স্বেচ্ছাসেবীর প্রতি কিভাবে কঠোরতা প্রদর্শন করতে পারেন, যে নিজের মূল্যবান সময় বের করে জামাতের সেবার জন্য এসেছে, তার সাথে কঠোর ব্যবহার কিভাবে করতে পারেন। তিনি অত্যন্ত ভালোবাসা ও স্নেহের সাথে কাজ আদায় করতেন। খুদ্দামরা এবং কায়েদ সাহেবরাও আমাকে লিখেছেন যে আমাদের কাছ থেকে অত্যন্ত ভালোবাসার সাথে তিনি কাজ আদায় করতেন। খুদ্দামরা ডিউটি করত, অবস্থার পরিপ্রেক্ষিতে করাচি জামাত ডিউটিও দিত এবং কেন্দ্রের নির্দেশনা ছিল যে আমিরদের সাথে নিরাপত্তা প্রহরী থাকা উচিত, যার ফলে খোদ্দামগণ ডিউটিতে গেলে তিনি তাদের যত্ন নিতেন। তিনি তাদের বলতেন যে ঘরে পৌঁছে আমাকে ফোন করে জানাবে যে নিরাপদে পৌঁছেছ কিনা। কায়েদ সাহেব লেখেন যে কখনো কখনো আমার কাছে যদি নিজের বাহন না থাকত তখন তিনি তার গাড়ি আমাকে দিয়ে বলতেন যে ঘরে নিয়ে যাও, যেন তুমি নিরাপদে ঘরে পৌঁছতে পারো। তার কন্যা বলেন, শৈশব থেকেই আব্বা আমাদের হৃদয়ে আল্লাহ তাআলার সত্তায় বিশ্বাস, খেলাফতের প্রতি নিষ্ঠা শিখিয়েছেন এবং যুগ খলিফার প্রতি আনুগত্যের অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন, আর এতে প্রতিষ্ঠিত থাকার জন্য আমাদেরকেও নসিহত করতেন। অসুস্থতার মাঝেও সরাসরি জলসার অনুষ্ঠান শুনেছেন, লাইভ স্ট্রিমে যুক্তরাষ্ট্রের জলসা শোনেন, আমাকে প্রতিদিন বলতেন তুমি শোনো। জার্মানি এবং কানাডা জলসা যখন একসাথে হচ্ছিল, তার মেয়ে যিনি কানাডায় থাকতেন বা থাকেন, তিনি বলেন আমি জলসায় এসেছি। তিনি বলেন যে আমি জার্মানির জলসা শুনছি, খুতবা ইত্যাদি রীতিমতো শোনার তার অভ্যাস ছিল। রমজান মাস খুব ভাব গাম্ভীর্যের সাথে পালন করতেন, এই মাসে কখনো কোথাও সফরে যাওয়ার প্রোগ্রাম করতেন না। যেন রমজানের যে মর্যাদা রয়েছে তা অক্ষুণ্ণ থাকে। এতে অনেকের জন্য শিক্ষণীয় দিক রয়েছে, যারা ছোট ছোট বিষয়ে সফরের অজুহাত দাঁড় করায় আর রোজা ছেড়ে দেয়। করাচির একজন সাবেক মুরব্বী সৈয়দ হোসেন আহমদ সাহেব, যিনি তার কাজিনও বটে, তিনি বলছেন করাচিতে অবস্থানকালে, অর্থাৎ আমি যখন সেখানে মুরব্বী ছিলাম, তখন আমেলা সভায় কোনো কঠিন বিষয়ে অধিকাংশ সময় বলতেন যে এগুলো আল্লাহর কাজ, আমরা তো কেবল হাত লাগাবো, তাই আমাদের নিজেদের চেষ্টা পুরোপুরি করা উচিত। প্রত্যেক সাক্ষাৎকারীকে দাঁড়িয়ে স্বাগত জানাতেন, প্রত্যেক সাহায্য প্রার্থীর আবেদন তিনি গভীর মনোযোগ সহকারে শুনতেন এবং পড়তেন, আর যথাযথ ব্যবস্থা নিতেন। এতিম বিধবা এবং দরিদ্রদের যথাসাধ্য সাহায্য করতেন। জামাতের বাজেটে স্বল্পতা সত্ত্বেও তিনি সাহায্য করার কোনো না কোনো উপায় বের করে নিতেন। করাচির এক বোন মরিয়ম সমর সাহেবা বলছেন, তিনি কেবল তার সন্তানদের জন্যই নয় বরং পুরো করাচি জামাতের জন্য একজন স্নেহশীল পিতার মতো ছিলেন, আর সবার আনন্দ বেদনায় অংশীদার হতেন, সবার মঙ্গলের চিন্তা করতেন। অত্যন্ত বিনয়ী এবং বিচক্ষণ মানুষ ছিলেন। একবার কোনো অনুষ্ঠানে তার নাম নবাব মওদুদ আহমদ খান লেখা হলে তিনি নিজের কলম দিয়ে নবাব শব্দটি কেটে দেন। ভারপ্রাপ্ত নায়েব আমির কুরাইশি মাহমুদ সাহেব বলছেন যে তিনি তার ইমারতকালে অত্যন্ত স্নেহশীল এবং দয়ালু পিতার মতো করাচি জামাতের সদস্যদের পথ নির্দেশনা প্রদান করেন, আর সর্বজন প্রিয় স্নেহশীল এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। ধৈর্যশীল, নম্র প্রকৃতি ও বিনয়ী স্বভাবের অধিকারী এক মানুষ ছিলেন। তার ব্যক্তিত্বের একটি উল্লেখযোগ্য দিক হলো তার বিনয় ভাব। বড় হোক বা ছোট, ধনী হোক বা দরিদ্র, শিক্ষিত হোক বা অশিক্ষিত, সবার সাথে অত্যন্ত ভালোবাসার সাথে সাক্ষাৎ করতেন, আর গভীর মনোযোগের সাথে তাদের কথা শুনতেন এবং তাদেরকে পরামর্শ ধন্য করতেন। ছোট হোক বা বড়, যেই আসত নিজের আসন ছেড়ে উঠে সাক্ষাৎ করতেন। জামাতে দায়িত্ব পালন করার জন্য প্রতিদিন অনেক রাত জেগে বেশ কয়েক ঘন্টা অফিসে বসতেন এবং অর্পিত জামাতে দায়িত্ব পালন করতেন। নিজের অফিস থেকে বা কর্মস্থল থেকে সোজা জামাতের দপ্তরে যেতেন এবং রাত ১০টা পর্যন্ত বসতেন। এরপর জামাতের শিশু এবং তরুণদের শিক্ষা অর্জনে অনুপ্রাণিত করতেন। আমির হিসাবে তিনি প্রত্যেক বিভাগের সেক্রেটারির সাথে, অধিকন্তু হালকা প্রেসিডেন্টের সাথে ব্যক্তিগত যোগাযোগ রাখতেন এবং বিভিন্ন সময় সংশ্লিষ্ট বিভাগের কাজে তাদের পথ নির্দেশনা দিতেন। পাকিস্তানের আনসারুল্লাহর সদর সাহেব লেখেন, জামাতের তালিম এবং তরবিয়তের জন্য তিনি অত্যন্ত চিন্তিত থাকতেন। একবার আমি সেখানে ট্যুরে যাই, কর্মকর্তাদের রিফ্রেশার্স কোর্স ছিল, তিনি আমার কাছে আসেন আর অত্যন্ত বেদনা ভরা কণ্ঠে আমাকে বলেন, আপনি রিফ্রেশার্স কোর্স করাতে করাচি এসেছেন, আমি আপনাকে শুধু এটা জানাতে চাই যে আজ ফজরের নামাজে মসজিদে কেবল আমরা তিনজন আনসার উপস্থিত ছিলাম, অথচ মসজিদের কাছাকাছি অনেকগুলো বাসা রয়েছে আর সবার কাছে গাড়ি আছে, সহজেই ফজরের নামাজে আসতে পারেন। এরপর তিনি বলেন যে এই মিটিং এর সব কর্মকর্তা এসেছেন, আপনি তাদেরকে বোঝান প্রথমত তারা যেন নিজেদের মাঝে পুণ্যময় ও পবিত্র পরিবর্তন আনয়ন করে এবং ইবাদতের প্রতি বিশেষ মনোযোগ দেয়, আর এরপর নিজেদের সন্তান সন্ততি ও তরুণ প্রজন্মের শিক্ষা দীক্ষার ব্যাপারে চিন্তা করে। তিনি বলেন যখন তিনি এই কথাগুলো বলছিলেন তখন তার মাঝে এক বেদনা কাজ করছিল। এক ভদ্র মহিলা লিখেছেন, আমরা ভারতে যাচ্ছিলাম, অর্থাৎ কাদিয়ানে যাচ্ছিলাম, তো আমাদের সবার কাছেই কিছু না কিছু ভারতীয় মুদ্রা ছিল। প্রথমে আমাদের ধারণা ছিল যে তা নিয়ে যাওয়ার অনুমতি থাকবে, কিন্তু পরে বলা হয় অনুমতি নেই, সবাইকে ফর্ম পূরণ করতে দেওয়া হয়। ভারতীয় ইমিগ্রেশনের এক কর্মকর্তা তাদের বলেন যে এমনিতে ভারতীয় মুদ্রা নিয়ে যাওয়ার অনুমতি নেই, কিন্তু আপনারা যদি ভুলবশত নিয়ে এসে থাকেন কোনো অসুবিধা নেই, আপনারা এই ফর্মে তা উল্লেখ করবেন না। কিন্তু আমির সাহেব তার কথা মানেননি, আর তার কাছে যে অর্থ ছিল তা ফর্মে উল্লেখ করেন, অথচ তার কাছে যে অর্থ ছিল তার পরিমাণটা অল্প ছিল না, প্রায় 35,000 রুপি হবে। ইমিগ্রেশনের সেই কর্মকর্তা পুনরায় বলেন, এটা এখানে লিখবেন না, নতুবা আইন অনুসারে আমরা সেই অর্থ জব্দ করতে বাধ্য। তারপর তিনি পূর্ণ সততার সাথে ফর্মে সেই অর্থের উল্লেখ করেন এবং সানন্দে তাদেরকে পুরো অর্থ দিয়ে দেন, ঠিক আছে তোমরা এটা জব্দ করো, ছাড়ের কোনো সুযোগ নেননি। আর আমি যেমনটি উল্লেখ করেছি, খোদামরাও লিখেছে যে আমাদের প্রতি বিশেষ স্নেহ দৃষ্টি রাখতেন, ডিউটি বা দায়িত্ব প্রদানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন, আর এমনভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন যেন আমরা তার প্রতি কোনো অনুগ্রহ করেছি। করাচির রিক রোডের আমির ইমতিয়াজ হোসেন সাহেব বলছেন, আমি যদি তার ব্যক্তিত্বকে কয়েক শব্দে বর্ণনা করতে চাই তাহলে যে বৈশিষ্ট্যগুলো সামনে আসবে সেগুলো হলো দীনতা ও বিনয়, খিলাফতের প্রতি ভালোবাসা এবং জামাতের ব্যবস্থাপনার প্রতি সম্মান। তিনি আরো বলছেন, 2016 সালে করাচিতে ইমারতের ব্যবস্থাপনা চালু হয় আর আমি আমির হিসেবে আমাকে নিযুক্তি দেওয়া হয়। তিনি বলেন, আমি জেলা আমির সাহেবের কাছে গিয়ে বললাম যে আমার উপর অনেক বড় দায়িত্ব অর্পিত হয়েছে। তিনি বলেন, গুরু দায়িত্ব তো বটেই, সবসময় স্মরণ রাখবেন, কখনো কোনো সমস্যার সম্মুখীন হলে খলিফা ওয়াক্তের কাছে দোয়ার জন্য চিঠি লিখবেন, তাহলে আল্লাহ তাআলা কৃপা করেন আর বলেন যে আমিও এটাই করি। নিয়মিতভাবে প্রতি সপ্তাহে করাচির যেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেই হতো বা কোনো ঘটনা ঘটতো বা আর্থিক বছরের সমাপ্তি হতো, জুমার পূর্বে অবশ্যই আমাকে দোয়ার জন্য তিনি লিখে পাঠাতেন। এরপর স্নেহের সাথে উপদেশও দিতেন যে সূরা মন দিয়ে পড়বে, বিশেষভাবে এর প্রারম্ভিক অংশটুকু। তিনি বলেন, আজও যখন আমি ভাবি তখন আমার মন সাক্ষ্য দেয়, তিনি নিজের নামাজের সুরক্ষার নিমিত্তে সব রকম বৃথা বিষয় এড়িয়ে চলেছেন আর তিনি আমাদেরকে এক উন্নত দৃষ্টান্ত হয়ে দেখিয়েছেন এবং মোমেন কিভাবে সাফল্য লাভ করতে পারে। তিনি আরো বলেন, দ্বিতীয় যে উপদেশ আমার মনে আছে তা হলো, একদিন তিনি আমাকে নির্জনে খুব স্নেহের সাথে বলেন, আমার সারা জীবনের নির্যাস হলো তুমি, আমার সারা জীবনের অভিজ্ঞতার নির্যাস হলো তুমি, প্রতি সপ্তাহে খলিফা ওয়াক্তকে অবশ্যই চিঠি লিখবে। আর খুব ভালোবাসার সাথে আমাকে এই কথারই বোঝানো বলেন, আমি নিজেও এর দ্বারা উপকৃত হচ্ছি। প্রকৃতপক্ষে তার মাঝে খেলাপথের প্রতি গভীর আনুগত্য ছিল আর গভীর শ্রদ্ধাবো ছিল। হযরত মসীহ ইসলামের খানদানের একটি ফাংশন হয়েছিল যেখানে এমন কিছু কথা হয় যা পরবর্তীতে আমি জানতে পারি, তখন আমি তাকেও লিখেছি, আপনিও সেখানে উপস্থিত ছিলেন, এমনটি হওয়া উচিত ছিল না, আমি এমনটি আশা করিনি। প্রত্যুত্তরে তিনি প্রথমে ক্ষমা চেয়ে চিঠি লেখেন, তারপর তিনি আমাকে আবার লেখেন যে আমি এই কথা ভেবে আনন্দিত হয়েছি বা আনন্দিত যে আমরা স্বাধীন নই, আমাদেরকে বোঝানোর এবং তরবিয়ত করার কেউ আছেন আর আমার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সম্পর্কে তিনি আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন, আত্মীয়তা ছিল, খেলাফতের পূর্বে শ্রদ্ধার সম্পর্ক তো ছিলই, কিন্তু খলিফা নির্বাচিত হবার পর তিনি পরম বিনয়ের সাথে আচরণ প্রদর্শন করেন। বরং যখন আমি নাজরে আলা হই, অর্থাৎ খলিফাতুল মাসি রাবে রহমাল্লাহ যখন আমাকে নাজরে আলা নিযুক্ত করেন, তখনও তিনি অত্যন্ত বিনয়ের সাথে ব্যবস্থাপনার প্রতি শ্রদ্ধাশীল থেকে সকল অর্থে আমার সাথে বিশ্বস্ততা ও শ্রদ্ধাপূর্ণ আচরণ করেছেন। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা এবং দয়ার আচরণ করুন, তার মর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকে তার পূর্ণ ধরে রাখার তৌফিক দিন। দ্বিতীয় জানাজা হলো খলিফা আব্দুল আজিজ সাহেবের, যিনি কানাডা জামাতের নায়েব আমির ছিলেন। তিনি গত 9 জুলাই তারিখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে 84 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জম্মু কাশ্মীরের বিখ্যাত আহমদি খলিফা বংশের সাথে তার সম্পর্ক ছিল। তার পিতা হযরত খলিফা আব্দুর রহিম সাহেব, দাদা হযরত খলিফা নুরউদ্দিন সাহেব জম্মুনি এবং নানা হযরত ওমর বক্স সাহেব, তিনজনই মসীহ মওউদ ইসলামের সাহাবী ছিলেন। তার দাদা কাশ্মীরের শ্রীনগরের খানিয়ার মহল্লায় হযরত ঈসা আলাইহিস সালামের কবর খুঁজে বের করার সৌভাগ্য হয়েছিল, যার উল্লেখ হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম স্বীয় রচনাবলীতে বহু স্থানে করেছেন। কানাডা জামাতের প্রাথমিক সদস্যদের একজন ছিলেন। 1967 সালে তিনি পাকিস্তান থেকে কানাডায় স্থানান্তরিত হন। পেশায় তিনি একজন উকিল ছিলেন। সেখানে তিনি নিজের ল ফার্ম প্রতিষ্ঠা করেন। জামাতকেও সবসময় আইনি বিষয়াদিতে সাহায্য সহযোগিতা দিতেন। কানাডা জামাতে তার সেবাকাল অর্ধ শতাব্দীর বেশি। তিনি কানাডার প্রথম ন্যাশনাল সদর এবং কাজা বোর্ডের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি কানাডা জামাতের নায়েব আমির হিসেবে সেবা করার সৌভাগ্য লাভ করেন। 2010 সালে তিনি হজ করার সৌভাগ্য লাভ করেন। অত্যন্ত মিশুক প্রকৃতির, সর্বজনপ্রিয়, সদা হাস্যোজ্জ্বল, বিচক্ষণ, সঠিক মতামত দানকারী, ন্যায়নিষ্ঠাপরায়ণ এবং বিশ্বস্ত মানুষ ছিলেন। স্বাস্থ্য দুর্বল হওয়া সত্ত্বেও তাঁর উপর অর্পিত দায়িত্ব তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত দৃঢ় মন মানসিকতা নিয়ে পালন করেছেন। খেলাফতের সাথে গভীর ভালোবাসা এবং বিশ্বস্ততার সম্পর্ক ছিল। আমার পক্ষ থেকে যে নির্দেশনাই প্রদান করা হতো সবসময় যথাসাধ্য পালনের চেষ্টা করতেন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসি ছিলেন। আল্লাহ তাআলা তার প্রতিও ক্ষমা
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر